তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলার দয়ায় আমরা এই অনুষ্ঠানে প্রত্যেকটা পর্বেই ভিন্ন ভিন্ন কিছু টপিক নিয়ে, সাবজেক্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করি, যাতে করে আপনাদেরকে নেকির দাওয়া দিতে পারি, কোরআন ও হাদিস থেকে কিছু বিশেষ আলোচনা আপনাদেরকে শোনাতে পারি। আজকের প্রোগ্রামে দর্শক একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, জানাবো আপনাদেরকে, সাথেই থাকুন। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত আর বরকতের কথা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের উদ্দেশ্যে পরস্পর ভালোবাসা পোষণকারী যখন পরস্পর মিলিত হয় এবং হাত মিলায়, অর্থাৎ মুসাফা করে, আর নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করে, তখন তাদের পৃথক হওয়ার পূর্বেই উভয়ের পূর্ববর্তী ও পরবর্তী গুনাহ ক্ষমা করে দেয়া হয়। সুবহানাল্লাহ। যখন কোনো মুসলমান পরস্পর ভাই মিলিত হয়, অর্থাৎ দুইজন মুসলমান ভাই মিলিত হয় এবং আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে যখন তারা হাত মিলায় মুসাফা করে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের উপর দুরূদ শরীফ পাঠ করে, তবে তাদের হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের পূর্ববর্তী ও পরবর্তী গুনাহকে ক্ষমা করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, নিয়ত করে নিই আমরা ইনশাআল্লাহ তাআলা যখনই কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করব, দেখা করব, তো মুসাফা করার সময়, মুসাফার পরে আমরা দুরুদ ও সালাম পাঠ করব, যাতে করে এই হাদিসে মোবারকার উপরে আমল হয়ে যায় এবং এর যে ফজিলতের কথা শুনলাম তাও আমাদের অর্জিত হয়ে যায়। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের বিষয় একটু পরে আপনাদেরকে জানাবো, সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এর পূর্বে অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত সহকারে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم।
সুবহানাল্লাহ, কোরআনে পাকের তেলাওয়াতের মজাই আলাদা। দর্শক শ্রোতা, যতই শুনবেন ততই শুনতে মন চাইবে, মনে হয় কখনো এই আয়াতে কারিমা, কখনো এই তেলাওয়াত পুরানোই হয় না। যখনই শুনি তখনই মনে হয় তরুতাজা, আরও শুনতে মন চায়, আরও শুনতে মন চায়। এত তাড়াতাড়ি তেলাওয়াত শেষ হয়ে গেল এমনটা মনে হচ্ছে যখন আপনি আগ্রহের সাথে, ভালোবাসা নিয়ে, মহাব্বত নিয়ে এই কোরআনে পাকের তেলাওয়াত আপনি শুনবেন। আজকের বিষয় জানাবো, এরপর ইনশাআল্লাহ তাআলা হামদে বাড়ি তালার দিকেও যাবো। আজকের বিষয়ে জানানোর পূর্বে একটি চমৎকার ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এক রাতে আমিরুল মুমিনিন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারা পরিদর্শন করার জন্য বের হলেন। এমন সময় একটি তাঁবুতে দৃষ্টি পড়ল। যখন নিকটে এলেন তখন তিনি কারো কষ্টে লিপ্ত হওয়ার আওয়াজ শুনলেন। দেখবেন কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে বা কষ্টে থাকে, তার যে আওয়াজটা বের হয় মুখ থেকে, ওই আওয়াজটার মাধ্যমেই বোঝা যায় সে হয়তো অসুস্থ, না হয়তো সে কষ্টের মধ্যে আছে। এই তাঁবুর বাইরে একজন লোক বসেছিল। তিনি সালাম করার পর কি হয়েছে জানতে চাইলেন, জিজ্ঞাসা করলেন কি হয়েছে। জিজ্ঞাসা করাতে ওই যে তাঁবুর বাহিরে যে লোকটা বসা ছিল, তিনি সালাম করার পর কি হয়েছে জিজ্ঞাসা করাতে, সে যুগের খলিফার সাথে দেখা করতে এসেছে, তবে সে জানে না যে যুগের খলিফা তার সামনে দাঁড়িয়ে আছে। সে বলল যে তার স্ত্রী সন্তান সম্ভবা এবং সন্তান প্রসবের সময় ঘনিয়ে এসেছে। আমিরুল মুমিনিন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে ফিরে গেলেন এবং নিজের সম্মানিতা স্ত্রী হযরত উম্মে কুলসুম বিনতে আলীকে বললেন, তুমি কি সওয়াব অর্জন করতে চাও? আল্লাহ পাক তা স্বয়ং তোমার নিকট পাঠিয়েছে। তিনি আরজ করলেন, হুজুর কি ব্যাপার? হযরত সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একজন মহিলার সন্তান প্রসবের সময় সন্নিকটে এবং তার নিকট কেউ নেই। আরজ করল, যদি আপনি সন্তুষ্ট হন তবে যাব। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, যদি আপনি রাজি খুশি থাকেন আমার উপরে তবে আমি যাব। বললেন, ঠিক আছে, তুমি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নাও। যখন সেখানে পৌঁছালেন তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ভিতরে পাঠিয়ে দিলেন এবং স্বয়ং সেই লোকের পাশে বসে গেলেন, যেই লোক তাঁবুর বাহিরে বসেছিলেন, আর বললেন, আমি যুগের আমিরুল মুমিনের সাথে সাক্ষাৎ করতে চাই। অথচ সে জানতই না এই ব্যক্তি আমিরুল মুমিনিন। আর আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীকে তাঁবুর ভিতরে পাঠিয়ে দিলেন, আর সে ওই লোকের সাথে বাহিরে কথা বলতে লাগলেন। তাকে বললেন, আগুন জ্বালাও। সে আগুন জ্বালালো। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাতিল এর উপর রেখে দিলেন, অর্থাৎ আগুনের উপর পাতিল রেখে দিলেন। যখন রান্না হয়ে গেল তখন অপর দ্বীপে সন্তানের জন্ম হয়ে গেল, অর্থাৎ তাঁবুর ভিতরে সন্তানের জন্ম হয়ে গেল। তার স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে আওয়াজ দিলেন, হে আমিরুল মুমিনিন, আপনার সাথীকে পুত্র সন্তানের সংবাদ দিন। যখনই সেই ব্যক্তি আমিরুল মুমিনিন শব্দটি শুনতে পেল, ভয় পেয়ে গেল এবং বিনয়ের সাথে সামান্য পিছনে গিয়ে বসল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেমন বসেছিলে তেমনই বসে থাকো। অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাতিল উঠিয়ে নিজের স্ত্রীকে দিলেন এবং বললেন, মহিলাটিকে পেট ভরে খাবার দাও। অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকেও খেতে দিলেন এবং বললেন, কাল সকালে আমার নিকট আসবে, আমি তোমার প্রয়োজন পূরণ করে দিব। যখন সেই ব্যক্তি সকালে তার নিকট এলো তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শিশুর ব্যয় নির্ধারণ করলেন এবং তাকেও মালপত্র দান করে দিলেন। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো আমিরুল মুমিনিন কিভাবে সমবেদনা জ্ঞাপন করলেন, নিজের পরিচয়টুকু পর্যন্ত গোপন রেখে নিজের স্ত্রীকে ঘর থেকে নিয়ে আসলেন এবং সমবেদনার কেমন এক পরিচয় তিনি সেখানে দিলেন। অপরিচিত একজন লোক, অজানা একজন লোক, চিনি না যাকে, রাতের গভীরে তাঁবুর ভিতরে কান্নার কষ্টের আওয়াজ শুনলেন এবং তাঁবুর বাহিরে যে লোকটা বসা ছিল তাকে জিজ্ঞাসা করলেন যে কিসের কষ্ট, কিসের আওয়াজ আসলো, কি সমস্যা হয়েছে, কি প্রয়োজন আপনাদের? আল্লাহু আকবার, কেমন ছিল সমবেদনা করার এক আন্দাজ, এক কোয়ালিটি, এক চাহিদা তাদের মধ্যে, যে একজন মানুষ কষ্টের মধ্যে আছে। আচ্ছা, সমবেদনা বলতে দর্শক শ্রোতা, এটা যেন আমরা মনে না করি টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে ওই ব্যক্তিকে সহযোগিতা করতে হবে, না। সমবেদনা অনেক প্রকারের হতে পারে। আজকাল আমাদের মাঝে সমবেদনা শব্দটা শুনলেই আমরা মনে করি মনে হয় তাকে আর্থিকভাবে সহযোগিতা করতে হবে। দর্শক শ্রোতা, নয়, এমনটা নয়। আজকের বিষয় আমরা নিয়েছি সমবেদনা জ্ঞাপন করার ফজিলত। জানবো কোরআন ও হাদিস থেকে সমবেদনা জ্ঞাপন করার কি ফজিলত রয়েছে, কি সওয়াব রয়েছে, এর প্রতিদান কি রয়েছে। চলুন, এর আগে আমরা ইনশাআল্লাহ তাবারক ও তাআলা আলোচনায় যাওয়ার পূর্বে হামদে বারী তাআলা শ্রবণ করি।
সাল্লি আলা রাসূলিনা সাল্লি
তুমি
সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ও তাআলার প্রশংসা শুনতে কার না ভালো লাগে? প্রত্যেকটা মানুষ অর্থাৎ মুসলমানের আল্লাহ তাবারক ও তাআলার প্রশংসা শুনতে তাদের ভালো লাগে, অন্তর খুশি হয় এবং হৃদয়ের প্রশান্তি মিলে আল্লাহ তাবারক ও তাআলার জিকিরে প্রশংসা শোনার মাধ্যমে। আল্লাহ তাআলা এভাবে করেই আমাদের সবসময় আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকা, শুনতে থাকার সে তৌফিক দিক। আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে আমাদের সাথে জুনায়েদ মাদানী ভাই রয়েছেন। জুনায়েদ ভাই, আজকের বিষয় নিয়েছি আমরা সমবেদনা জ্ঞাপন করার ফজিলত। যেমন একটি হাদিসে পাক হয়তো দর্শক শ্রোতাও শুনেছেন, আপনিও অনেক সময় বয়ান করেছেন, যা তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে রয়েছে, যে কোনো বিপদগ্রস্ত ব্যক্তির প্রতি সমবেদনা জ্ঞাপন করবে তার জন্য ওই বিপদগ্রস্ত ব্যক্তির মতো সওয়াব প্রদান করা হবে। অর্থাৎ বিপদগ্রস্ত ব্যক্তি যেই সওয়াব পাবে, সমবেদনা জ্ঞাপনকারী ব্যক্তিও সমপরিমাণ সওয়াব পাবে। এই যে সমবেদনা জ্ঞাপন করা, সমাজের মধ্যে পারিবারিক জীবনে ব্যক্তি জীবনে সমবেদনা জ্ঞাপন করা অনেক বড় এক মহান গুণ মানুষের। এটা এখন এটা নিয়ে অনেক সময় অনেক ধরনের কথা মনে করে মানুষ, ভাবে মানুষ, চিন্তা করে মানুষ, বলে মানুষ। শুরুতেই কিছু মাদানী ফুল যদি দর্শকের উদ্দেশ্যে সমবেদনা জ্ঞাপন করার বিষয় নিয়ে।
জি, সমবেদনা জ্ঞাপন,
জি,
কখনো কখনো হয় কি যে বিভিন্ন মানুষ, আমাদের আশেপাশের বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, বিভিন্ন কষ্টের মধ্যে থাকে, তার জন্য তখন
জি
আমরা কিছু কথাবার্তা বলার মাধ্যমে, সবসময় কিন্তু মানুষের অর্থেরই প্রয়োজন হয় বা কোনো কাজ করে দেওয়ারই প্রয়োজন হয় এমন কিন্তু
না।
অনেক সময়ই দেখা যায় বা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কিছু কথাও মানুষের জীবনে অনেক শান্তি এনে দেয়, অনেক প্রশান্তির কারণ
মাধ্যমে সমবেদনা হতে পারে।
জি জি, অবশ্যই। যেমন মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, যদি আমরা এটার একটু গুরুত্ব নিয়ে কথা বলি তাহলে দেখতে পাবো যে যেমন আত্মহত্যা মানুষ করে, কখন আত্মহত্যা মানুষ করে, যখন সে চিন্তা করে যে আমি একদমই নিঃস্ব, হ্যাঁ, কেউ আমার কথা শোনার জন্য নেই, কেউ আমাকে সমবেদনা জ্ঞাপনকারী নেই বা কাউকে আমি কথা বলে প্রশান্তি পাবো না, তো এমন একটা মুহূর্ত চলে আসে যে সে হতাশায় ভুগে, নিঃস্ব মনে করে নিজেকে, আর সে মৃত্যুর পথটা বেছে নেয়। যদিও বা এটাকে ইসলাম সমর্থন করে না, আমরা সমর্থন করি না। আমি যেদিকে ইঙ্গিত করতে চাচ্ছি, এটা হয় কারণ কি,
যে
কি জন্য হয়, যদি একজন ব্যক্তির কাছে কেউ সমবেদনা জ্ঞাপনকারী থাকে, তার বন্ধু হোক, তার আত্মীয় হোক, তার ভাই হোক, বোন হোক, কিংবা ঘরের কোনো সদস্য হোক না কেন, তাকে যদি সে নিজের দুঃখ কষ্ট শেয়ার করার মাধ্যমে যদি তার থেকে সমবেদনা পায়, তাহলে তো তার এই পথটা বেছে নিতে হচ্ছে না।
রাইট রাইট রাইট, অর্থাৎ পাশে গিয়ে দাঁড়ানোর জন্য
জি
দুইটা কথা, হয়তো বা আপনার একটা কথার মাধ্যমেও ওই ব্যক্তি সমবেদনা পেয়ে যেতে পারে, সাহস পেতে পারে যে আমি যে কাজটা করছি তবে এটা ভুল করছি, এখান থেকে ফিরে আসি।
অবশ্যই
জি।
আর এমনই হয় যে অনেকে বলে যে আমি সুসাইড অ্যাটেম্প্ট করতে চেয়েছিলাম, কিন্তু যখন আমি আমার আব্বুর কাছে বা ভাইয়ার কাছে কিংবা তেমন ভাই বা কোনো বন্ধু যখন আমাকে এসে বুঝালো, সে যখন আমাকে সমবেদনা জ্ঞাপন করলো, তো আমি সেই জায়গা থেকে ফিরে আসলাম। সবসময় কিন্তু, কারণ মানুষের বিভিন্ন সংকটে মানুষ পড়ে, সেটা মানসিক হোক, আর্থিক হোক, পারিবারিক, সামাজিক, বিভিন্ন সংকটে মানুষ পড়ে। সেই সময় যদি কেউ এসে আমাদেরকে সমবেদনা জ্ঞাপন করে, তখন কিন্তু মানুষ সেখান থেকে উঠার সাহস পায়।
রাইট রাইট,
উঠার সাহস পায়। আর এই উঠার সাহসটাই তাকে অন্যান্য পদক্ষেপ, যেমন সুসাইড অ্যাটেম্প্ট করা ইত্যাদি, সেখান থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে আসে। তো সমবেদনা জ্ঞাপন করা কখনো কখনো মানুষের প্রাণ বাঁচানোরও কারণ হতে পারে, আর অনেক বড় কিছু হতে পারে শুধুমাত্র সমবেদনা জ্ঞাপন করা। আর আমরা তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত, আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনই কিন্তু আমাদের জন্য আদর্শ। তো আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনের দিকে দেখি, তখন কিন্তু আমরা সেখান থেকে অনেক কিছু পাই। একটা কথা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে উত্তম। তো সেই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একজন স্বামী, সব স্বামী থেকে উত্তম, একটা উত্তম আদর্শ আমাদের জন্য। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনের আদর্শ যদি আমরা নিয়ে নেই, তাহলে কিন্তু আমরাও আমাদের ফিল্ডে ভালো কিছু করতে পারবো, কৃতকার্য হতে পারবো। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনের দিকে দেখি, মানুষের প্রতি তো সমবেদনার উদাহরণ নেই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জীবনে জন্তুর প্রতিও সমবেদনা পাওয়া যেত।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
যেমন একটি কিতাবে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটি মুজিজা ছিল যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জন্তুদের ভাষাও বুঝতেন। হযরত তামিমুদ্দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে তিনি বলেন যে আমরা একবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে উপস্থিত ছিলাম, তো হঠাৎ একটা উট আসলো। উট আসার পর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কানের কাছে গিয়ে যেন কি করল, মনে হচ্ছিল কিছু বলছে। যখন তার উটটা সরে গেল, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কাছে সাহাবায়ে কেরামের আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরামদের বিশ্বাস ছিল, তিনি সব জানতেন, তিনি সব কিছু সম্পর্কে অবগত, মানুষের বিভিন্ন ভাষা কি, তিনি উটের ভাষা, প্রতিটি জন্তুর ভাষাও, পাথরের ভাষাও তিনি বুঝেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন যে সে বলছে যে তার মালিক তাকে জবাই করে দিতে যাচ্ছে। তো কিছুক্ষণ পর তার মালিক খুঁজতে খুঁজতে আসলো, বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আমরা দুই দিন যাবত খুঁজছি,
আল্লাহ
আমাদের হাতে আসছে না, এখন এসে আপনার দরবারে তাকে দেখছি। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলল যে সে তো তোমাদের ব্যাপারে অভিযোগ করেছে,
অভিযোগ করেছে।
তো বলল যে কী অভিযোগ? তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন যে সে বলছে সে পুরো জীবন তোমাদের খেদমত করেছে, সেবা করেছে, তোমাদের যেই সার্ভিসটা প্রয়োজন ছিল সে দিয়েছে, হ্যাঁ উঠতে আরোহণ করা হয়, বিভিন্ন কিছু করা হয়, সব কিছু করেছে, কিন্তু যখন তার বয়স বেশি হয়ে গেছে, সে বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে, এখন তোমরা তাকে নাহার জবাই করে দিতে চাচ্ছ, তো এটা কি একজন সেবা দানকারীর প্রতিদান হতে পারে যে সে সারা জীবন সেবা করলো আর তোমরা তাকে নহর করে দিবে? তো তারা বলল যে হ্যাঁ সে সত্য বলেছে এমনটাই। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে সেই উটের মূল্য পরিশোধ করলেন এবং সেই উটটাকে মুক্ত করে দিলেন।
আল্লাহ আল্লাহ।
তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী থেকে কিন্তু আমরা আদর্শ পাই,
জি
হ্যাঁ, যে একটা উট নিজের কষ্টের কথা এসে বলছে, আর সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেটা সমাধান করে দিচ্ছে।
সুবহানাল্লাহ।
কুরআনে পাকে এসেছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাপারে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নিশ্চয় আমি আপনাকে, মহান আল্লাহ তাআলা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে, নিশ্চয় আমি আপনাকে আলামিন, সমস্ত জগতের জন্য রহমত স্বরূপই প্রেরণ করেছি।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তো এই যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামকে রহমত, দয়া হিসেবে প্রেরণ করা, এ ব্যাপারে কিন্তু আল্লাহ হযরত তো বলেছেন যে সৃষ্টি জগতের মধ্যে আলামিন হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া যা আছে সব কিছু এই আলামিনের অন্তর্ভুক্ত, সৃষ্টি জগৎ আল্লাহ তাআলার, ফেরেশতা হোক, মানুষ হোক, জিনজাতি হোক, জন্তু হোক, সবাই অন্তর্ভুক্ত। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম সবার জন্য রহমত, আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম এর অন্তরের মধ্যে সবার জন্য সমবেদনা, তারপর রহম, দয়া, ভালোবাসা, স্নেহ সব কিছু ছিল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের, যেহেতু আমরা উম্মত,
জি,
আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম এর আদর্শই আমাদের জন্য অনুসরণীয়।
রাইট, এটাই এটাই।
তো আমরা তো জন্তুর ভাষা বুঝি না, কিন্তু আমরা যতটুকু জানি যে একজন জন্তুর কী করলে তার কষ্ট হবে, কীভাবে তাকে রাখলে তার কষ্ট হবে, কীভাবে তাকে কিছু করলে তার কষ্ট হবে, সেটা থেকে তো আমরা ফিরে আসতে পারি,
কষ্ট দেওয়া থেকে তাকে বাঁচাতে পারি,
বাঁচাতে পারি। একজন মানুষ,
জি,
সে কষ্টে আছে, সে এমন কি হয় যে দেখা যায় কি যে ছেলে বাবাকে কিছু বলতে চাচ্ছে কিন্তু কিছু বলতে পারে না, কারণ তার বিহেভিয়ার এমন কঠোর, সে এমন কঠোর আচরণ করে যে স্বামী কে তার স্ত্রী কিছু বলতে পারে না, বাবাকে তার পুত্র কিছু বলতে পারে না, কিংবা মাকে তার কন্যা সন্তান বা পুত্র কিছু বলতে পারে না, বিহেভিয়ারের কারণে সমবেদনা জ্ঞাপন করবে কোথায়? আজ যদি আমরা একে অপরকে সমবেদনা জ্ঞাপনকারী হয়ে যায় একে অপর, তাহলে তো কাউকে মৃত্যুর পথ বেছে নিতে হয় না ইচ্ছাকৃতভাবে। তোর এমন জায়গা মানুষ যে অন্ধকারে ভয় পায় কেন, হ্যাঁ, যে জিন বা আমরা বলি ভূত, চলে আসবে। হ্যাঁ, যদি মান এটা তো এই জন্যই ভয় পায় যে আমার কোনো ক্ষতি হয়ে যাবে, মৃত্যুর ভয়ের কারণেই তো। যাদের মৃত্যুর ভয় নেই তারা কিছুই ভয় পায় না,
ভয় পায় না,
মৃত্যুর ভয় তো। কিন্তু এই মৃত্যুর ভয়টাকেও মানুষ আপন করে নেয় কিসের কারণে? যখন সে নিঃস্ব হয়ে যায়,
নিঃস্ব হয়ে যায়,
যখন তার সমবেদনা জ্ঞাপনকারী কেউ থাকে,
কেউ থাকে না। রাইট রাইট রাইট, আপনি খুবই চমৎকার কিছু কথা এখানে তুলে ধরলেন যে চিন্তাগ্রস্ত ব্যক্তির এই দুর্চিন্তাকে দূর করতে পারাটা সমবেদনা জ্ঞাপনের অন্তর্ভুক্ত। এখন এই দুর্চিন্তা দূর করার মতো আপনাকে কি লাগবে, কি প্রয়োজন? একজন ব্যক্তি দুর্চিন্তাগ্রস্ত আছে, তার দুর্চিন্তা দূর করার জন্য কি লক্ষ টাকার প্রয়োজন হবে, বা আপনার ঘর বাড়ি তাকে দিয়ে দিতে হবে, বা আপনার অর্থ সম্পদ থেকে তাকে ভাগ দিতে হবে? একজন ব্যক্তি দুর্চিন্তাগ্রস্ত অবস্থায় আছে, দুর্চিন্তায় আছে, আপনি যদি তার পাশে গিয়ে একটু দাঁড়ান, তাকে দুইটা কথা বলে সান্ত্বনা দেন, এটাই হলো তার জন্য সমবেদনা, আপনার পক্ষ থেকে তাকে সমবেদনা দেওয়া হলো। আর এ ব্যাপারেও হাদিসে মোবারাকার মধ্যে ফজিলতের কথা এসেছে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো দুর্চিন্তাগ্রস্ত ব্যক্তিকে সমবেদনায় জ্ঞাপন করবে, আল্লাহ তাআলা তাকে তাকওয়ার পোশাক পরিধান করাবেন এবং রুহসমূহের মধ্যে তার রুহের উপর রহমত বর্ষণ করবেন। আর যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে সমবেদনায় জ্ঞাপন করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতি পোশাক সমূহ থেকে এমন দুটি পোশাক পরিধান করাবেন যার মূল্য সারা দুনিয়াও হতে পারে না। সমবেদনায় জ্ঞাপনকারী আপনাদের জন্য সুসংবাদ না? একটা হলো গিয়ে যে তাকওয়ার পোশাক পরাবেন আল্লাহ তাআলা, আর আরেকটা হলো জান্নাতি পোশাক পরাবেন। সুবহানাল্লাহ, এই সমবেদনায় জ্ঞাপন করা, আজ যদি উদাহরণ দেই শুরুতেই কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার, প্রতিদিন নিউজের মধ্যে আমির আহলে সুন্নাতের সমবেদনার পয়গাম থাকবেই, সমবেদনা জ্ঞাপনের পয়গাম থাকবেই প্রতিদিন নিউজের মধ্যে। কারো বাবা মারা গেছে তো তার জন্য, তার পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপনের বার্তা পাঠিয়েছেন, বা কারো ভাই মারা গেছে, অসুস্থ আছে, হসপিটালে আছে, সমবেদনা জ্ঞাপনের পয়গাম তার পক্ষ থেকে চলে আসে। হাজার হাজার অডিও বার্তা আজ পর্যন্ত আমির আহলে সুন্নাতের পক্ষ থেকে দুনিয়াবাসী মানুষের জন্য সমবেদনা জ্ঞাপনের বার্তা ছিল হাজার হাজার। এই সমবেদনায় জ্ঞাপন করার জন্য না টাকা পয়সার প্রয়োজন হয়, না আপনার অর্থ সম্পদের প্রয়োজন হয়। যদি আপনি চান সমবেদনা একটু সুপরামর্শের মাধ্যমেও দিতে পারেন, একটু সাহস যোগাতে পারেন তাকে, এটাই হলো সমবেদনা। আর সমবেদনাকে আজকাল আমরা অন্য টপিকের দিকে নিয়ে গিয়ে এরপরে এই সমবেদনা থেকে আমরা দূরে সরিয়ে গিয়েছি। অর্থাৎ কোনো আত্মীয়র ঘরে বিয়ে আছে, এখন মনে করি সমবেদনা এখানে তাকে বিয়ের মধ্যে আর সহযোগিতা করতে হবে, এ কারণে ওই বিয়েতেও জানা মানুষ সেখান থেকে দূরে সরে যায়। এখন সমবেদনা তো এটার নাম না যে আপনাকে দিতেই হবে। তো আমাদেরকেও বুঝতে হবে সমবেদনা কোনটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে মোবারাকাতে এমন কোনো টাইম, সময়, দিন নেই যার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমবেদনা জ্ঞাপন করেননি। পশুর প্রতি বলেন, মানুষের প্রতি বলেন, এমনকি ইমান যারা আনেনি তাদের প্রতিও সমবেদনা দেখেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো আমাদের উচিত যে সমবেদনা জ্ঞাপনের এক চাহিদা নিজের মধ্যে রাখা। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আমরা আবার আসবো আলী হামজা ভাইয়ের কাছে আজকের অনুষ্ঠানে। আমরা দর্শক এরপরে আপনাদের কল SMS এর দিকে যাবো ইনশা আল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
ইয়া রাসূলুল্লাহ রব্বিনার দরবারে ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হাজির রব্বিনার দরবারে নেকি বল রাসূলুল্লাহ কলমা পড়া
দরবারে
আল্লাহ 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 তাআলা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এভাবে মিনতি করে আজিজির সাথে নম্রতার সাথে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক, যেন গুনাহ ক্ষমা চাইতে চাইতে, দুরুদ সালাম পাঠ করতে করতে, কান্না করতে করতে, চোখের পানি ঝরাতে ঝরাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমরা উপস্থিত হতে পারি। দর্শক শ্রোতার কিছু কল আমাদের সাথে আছে, কলগুলো শুনবো, আজকের বিষয় নিয়ে আলোচনা শুনছি, আরও কিছু আলোচনা আপনাদের সামনে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন।
আমি টাঙ্গাইল মধুপুর থেকে বলছিলাম, আমি তো মাদানী চ্যানেল দেখি, আমার খুব ভালো লাগে, আর আজকের অনুষ্ঠানটা আমার আরো খুব ভালো লাগতেছে। আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ, সাথেই থাকবেন, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা আরো ভালো লাগবে, আরো অনেক কিছু শিখতে পারবে। পরবর্তী কল দেন।
কুমিল্লা থেকে বলছিলাম, আমার নাম রবিউল হাসান। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, এই নাতে রাসূলটা শুনতে যাচ্ছিলাম।
আচ্ছা আচ্ছা, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আলী হামজা ভাই আছেন আমাদের সাথে, ইনশাআল্লাহ তাআলা তিনি শোনাবে একটু করে হলেও। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ মানি, নওগাঁ জেলা থেকে বলছিলাম। সন্ধ্যার অনুষ্ঠান আছে, আমি সব সময় দেখতে আসেন, ভালো লাগে, যেমন অনেকটা পরিবর্তন হয়ে গেছে ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের সকলকে ভালো রাখুক আল্লাহ।
আমিন আমিন, আল্লাহ তালা আপনাকেও ভালো রাখুক, আপনার পরিবারকেও ভালো রাখুক, সকল দর্শককে আল্লাহ তালা ভালো রাখুক, দোয়া করি, আপনারাও দোয়া করবেন। পরবর্তী কল দেন।
রান বলছি মোবাইল থেকে, রেনাত চিনতে যাই, সারিবদ্ধ হয়ে
সারিবদ্ধ হয়ে, এরপর একটু হয়তো পারেন না আপনি, যাই হোক ইনশাআল্লাহ তালা, ওই যে মেরাজের যে কালাম আছে এটা তিনি শুনতে চেয়েছেন, সাথেই থাকুন, ট্রাই করবো আমরা ইনশাআল্লাহ তালা। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ সালাদ, কুমিল্লার মাদানী চ্যানেল দেখি, আমার খুব ভালো লাগে কথাগুলি, আমার পরিবারের সবাই দেখে, আগে বন্ধ ছিল চ্যানেলটার জন্য দেখতে পারি নাই, এখন আবার দেখি, আমার চ্যানেলটা খুব ভালো লাগে। আমি নাতে রাসুল শুনতে চাই, সেটি হলো কার লাগিয়া কান্দরের মত, কার লাগিয়া বান্ধ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, শোনাবো, সাথেই থাকুন। আপনি কুমিল্লা থেকে কল করছেন, আগে চ্যানেলটা বন্ধ ছিল, এরপরে আবার এখন অন হয়েছে, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। যখন এভাবে করে চ্যানেল কখনো বন্ধ হয়ে যায়, এটা অজানাবশত হতে পারে, ডিস কেবল অপারেটারের হয়তো দেখে নাই বা স্মরণে নাই, বা কখন বন্ধ হয়ে গেছে, কখন ছাতা ঘুরে গেছে, তারা নিজেরাও বলতে পারে না, কোনো ডিস্টার্ব থাকতে পারে, টেকনিক্যাল ইস্যু থাকতে পারে। তো যখনই এভাবে হয় তো সাথে সাথে কল করবেন তাদেরকে, বলে ভাই আপনি তো অনেক দিন ধরে মাদানী চ্যানেল চালাচ্ছেন, শুকরিয়া আদায় করছি, কিন্তু আজকে পাচ্ছি না, ইনশাআল্লাহ আমি আশা রাখি কেবল অপারেটার ভাইরা আপনাকে আবার সাথে সাথে চালু করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, বগুড়া থেকে। রাতে রাসূল শুনতে চাই, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। কয়েকটা কালামের অনুরোধ আসছে, আলী হামজা ভাই একটু নোট করে নেন, এরপর একটু একটু করে শুনবো আপনার থেকে সবগুলো কালামের, আমরা আলোচনায় ফিরছি। জুনাইদ ভাই, আরশের ছায়া, হয়তো মুসলমান আমরা আমরা প্রায় জানি আরশের ছায়া, এবং হয়তোবা যদি অনুভব করতেও না পারি, কিন্তু আরশের ছায়া বলতে কাল কিয়ামতে হাশরের ময়দানে এমন একটা কথা আমরা শুনেছি। এই ব্যাপারে এসেছে হাদিসে মুবারাকার মধ্যে, হযরত সাইয়েদুনা মুসা কালিমুল্লাহ আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহ তাআলার দরবার আরশ করলেন, হে আল্লাহ, ওই ব্যক্তিকে যে তোমার আরশের ছায়ায় থাকবে, যেদিন সেটার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুসা আলাইহি সালাতু ওয়াসালাম, ওই লোক যে রোগীর সেবা করে, জানাজার সাথে চলে, এবং মৃত্যু বাচ্চার মায়ের, অর্থাৎ যে বাচ্চা মারা গেছে ওই বাচ্চার মায়ের প্রতি সমবেদনা জ্ঞাপন করে থাকে, ওই ব্যক্তি, অর্থাৎ তিনটা কাজের কথা বলা হয়েছে, রোগী দেখা এবং জানাজার সাথে চলা, যে মায়ের সন্তান মারা গেছে সেই মা বাবাকে সমবেদনা জ্ঞাপনকারী যে ব্যক্তি হবে, ওই ব্যক্তি আরশের ছায়া স্থান লাভ করবে। এটা অনেক বড় সুসংবাদ আমাদের জন্য, যদি আমরা সমবেদনা জ্ঞাপনকারী হতে পারি, আল্লাহ তাআলা কবুল করনিক। জুনাইদ ভাই, আরও কিছু মাদানী ফুল।
সমবেদনা জ্ঞাপন,
জি,
সমবেদনা জ্ঞাপনের কথা যদি আমরা বলি, তাহলে একজন আদর্শ অভিভাবক যে, তার কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে সমবেদনা জ্ঞাপন।
রাইট,
শুধু গুণ না, গুরুত্বপূর্ণ গুণ।
জি,
কেননা যদি একজন অভিভাবক, সে মা বাবা হোক, বড় ভাই হোক বা যেই হোক, তেমনিভাবে একটি নেতা বা একজন শিক্ষক, তাদের মধ্যে যদি সমবেদনার গুণ না থাকে, তাহলে কিন্তু কখনোই সে একটা দলকে নিয়ে চলতে পারবে না, বা যার অভিভাবকত্ব সে করছে বা তার অধীনস্থ যারা তাদেরকে নিয়ে চলতে পারবে,
চলতে পারবে না।
একজন লিডার, একজন নেতার কিন্তু এটা অন্যতম গুণ, সমব্যবধনা।
রাইট।
এমনকি মানুষের কাছে টাকা থাকে না, পয়সা থাকে না, কিন্তু সে মানুষের সাথে এত ভালোভাবে মেশে, মেশার উদ্দেশ্য হচ্ছে কি, যখন কারো কোনো সমস্যা হয়েছে পাশে গিয়ে দাঁড়িয়েছে, কি সমস্যা পরামর্শ দিয়েছে, কেউ কোনো কষ্টে আছে সমবেদনা জ্ঞাপন করেছে, সে কিন্তু একটা সমাজের মধ্যে নেতার ভূমিকায় চলে আসে।
রাইট।
বড় ভাইয়ের ভূমিকায় চলে আসে, সবাই কিন্তু তাকে একটা ভালো মনের স্থান থেকে চিনে।
এমনটাই এমনটাই
এমন কিন্তু হয়,
তো অর্জন করে না এসে।
জি, যদিও বা বাহ্যিক দৃষ্টিতে বা তার কোনো পদবি সেখানে নেই,
নেই,
কিন্তু মানুষের মনে সে জায়গা করে,
ভালো মানুষ নামে পরিচিতি সে অর্জন করে
অবশ্যই। অন্যদিকে যদি একজনের পদবি আছে, সে নেতা হোক, অভিভাবক হোক,
যাই হোক,
বা শিক্ষক হোক, কিন্তু তার মধ্যে এই বৈশিষ্ট্যতা নাই, কেউ, প্রথম কথা হচ্ছে, কেউ যদি তার কাছে কোনো কষ্ট বর্ণনা করে বা কিছু বলে, সে সেভাবে কেয়ার করে না, গুরুত্ব দেয় না, বা এমনও পরিস্থিতি সে তৈরি করে রেখেছে যে কেউ তাকে কিছু বলার সাহসও পায় না। এমন যদি হয় তাহলে সে একজন ভালো নেতা, ভালো অভিভাবক, ভালো শিক্ষক হতে পারে না,
হতে পারে না।
একজন শিক্ষককে বা একজন মা বাবাকে বা নেতাকে মানুষ কীভাবে স্মরণ রাখে, এভাবে স্মরণ রাখে যে যখন আমি সেই কষ্টে পড়েছিলাম সে আমার পাশে এসে দাঁড়িয়েছিল, বা যখন আমার সমস্যা হয়েছিল উনি আমাকে আশ্বাস দিয়েছিল, উৎসাহিত করেছিল, বা হতাশা থেকে বের হতে সহযোগিতা করেছে, এইভাবে করে কিন্তু মনে রাখে। তো আমি যদি আমার জায়গা থেকে, আমি কিন্তু আমার স্থান থেকে, প্রতিটা ব্যক্তি কখনো, একজন মেয়ে হলে সে তার বাবার কন্যা, বড় বোন কিংবা মা কখনো,
জি,
তো সে নিজের জায়গা থেকে, তারপর একজন পুরুষ সে কখনো স্বামী
কিংবা
কখনো বড় ভাই কিংবা বাবা, তো এই সব সবার সবার স্থান থেকে সমবেদনার জ্ঞাপনের গুণটা থাকা অনেক দরকার।
রাইট।
যদি না থাকে তাহলে তার অধীনস্থ বা অভিভাবকত্বে যারা আছে তারা তো যদি কোনো হতাশায় পড়ে, কোনো দুঃখে পড়ে, তাহলে তাদের নিজের মাথায় যা আসবে তারা তা করতে যাবে, সেটা সুসাইড হোক বা কোনো খারাপ পদক্ষেপ হোক বা নেশা জাতীয় কোনো কিছুতে চলে যাওয়া হোক, সে চলে যাবে, কেউ থামাতে পারবে না তাকে,
পারবে না,
কারণ সে তো তার অবস্থা সম্পর্কেই জ্ঞাত নয়।
জি।
তো যদি আমি একজন ভালো অভিভাবক হতে চাই, ভালো শিক্ষক হতে চাই, ভালো নেতা হতে চাই, তাহলে আমার ভিতর কিন্তু সমবেদনা জ্ঞাপনের এই গুণটা থাকা অনেক জরুরি
হবে, বা থাকা
অবশ্যই থাকা জরুরি। বরং নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন যে লা তাদখুলুল জান্নাতা হাত্তা তারাহামু, যে তোমরা জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা পারস্পরিক দয়াদ্রো হও, একে অপরকে দয়া করো,
দয়া করো, না করতে পারলে,
এই যে একে একে অপরের প্রতি দয়া, সমবেদনা, হ্যাঁ, ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ যদি অন্তরে না থাকে তাহলে জান্নাতেও প্রবেশ করা যাবে। তো জান্নাতে প্রবেশ করার জন্য পূর্ব শর্ত হচ্ছে কি, অন্তরের মধ্যে অবশ্যই দয়া থাকতে হবে।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারাকা এটা, বাহারে শরীয়তের মধ্যে এ বিষয়ে লেখেন যে সমবেদনা জ্ঞাপন করার অর্থ হচ্ছে বিপদগ্রস্ত ব্যক্তিকে ধৈর্যের উপদেশ দেয়া। এখন সে বিপদগ্রস্ত হতে পারে, দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে বা অভাবী হতে পারে, ওই ব্যক্তিকে ধৈর্য ধারণের উপদেশ দেওয়ার নাম হলো সমবেদনা জ্ঞাপন করা। দুইটি শব্দ, একটা হলো সমবেদনা, আর একটা হলো আপনার উৎসাহ প্রদান। এই দুইটা শব্দ মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। এই দুইটা শব্দ আপনার ব্যক্তি জীবনে খুবই দরকার, আপনার পারিবারিক জীবনে খুবই দরকার, আপনার সামাজিক জীবনে হোক বা আপনার রাষ্ট্রীয় জীবনে হোক। যদি আপনার কাছে এই দুইটা বিষয়ের জ্ঞান থাকে, একটা হলো সমবেদনা আর একটা হলো উৎসাহ প্রদান, এই দুইটা বিষয়ের জ্ঞান যদি আপনি থাকেন, এই দুইটা বিষয়ের উপরে যদি আপনি কোয়ালিটি অর্জন করতে পারেন, তবে আপনি নিজেই তার ফলাফল দেখতে পারবেন যে হ্যাঁ, এর ফলাফল কী রয়েছে। একটা হলো সমবেদনা আর একটা হলো উৎসাহ প্রদান। আপনি সমবেদনা জ্ঞাপন করবেন এমন একজন ব্যক্তি, তার সব কিছু শেষ, অর্থাৎ মানুষ বলে, হয়তো আপনিও শুনেছেন দর্শক শ্রোতা, যে ভাই আমি তো আর পারছি না, আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে, এমন শব্দটা আপনি আপনার ঘরে বা আপনার সমাজে আপনি শুনেছেন জুনেদ ভাই, এমন বলে না মানুষ, একেবারে লাস্ট সীমানায় কি বলে, ভাই আমি তো আর পারছি না, আমার পিঠ তো দেয়ালে ঠেকে গেছে। এই সমবেদনা যে ব্যক্তি দিতে পারে, যার মধ্যে সমবেদনা জ্ঞাপন করার গুণ আছে, ওই ব্যক্তি, ওই ব্যক্তিকে যে বলে আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে, ওই ব্যক্তিকে দেয়ালে ঠেকানো পিঠটাকেও সে দেয়ালের উপরে দাঁড় করিয়ে দিতে পারে তার সমবেদনা জ্ঞাপন করার মাধ্যমে। আর একটা শব্দ যেটা আমি বললাম, উৎসাহ প্রদান। এমন একটা কাজ, কোনো স্টুডেন্ট, কোনো ছাত্র যদি পরীক্ষায় জিরো পায়, একেবারে জিরো পেয়েছে, আপনার উৎসাহ প্রদান আগামী পরীক্ষায় ওই সাবজেক্টে সে 199 পেতে পারে। এই দুইটা গুণ যদি একটা ব্যক্তির মধ্যে থাকে, সমবেদনা জ্ঞাপন করতে জানতে হবে এবং উৎসাহ প্রদান করতে জানতে হবে, এই দুইটা গুণ অনেক কিছু করতে পারে মানুষের সাথে, অনেক কিছু।
এমন অনেক ঘটনা আছে যে ছাত্র ভালো করছে না বা তার রেজাল্ট ভালো আসতেছে না, চেষ্টা করতেছে না, বা তারা চেষ্টা করতেছে কিন্তু ফলাফল দাঁড় করাতে পারছে না, তো সেই জায়গায় কোনো শিক্ষক তাকে সমবেদনা জ্ঞাপন করলো, যেমন আপনি বললেন উৎসাহ প্রদান করলো, তো পরবর্তীতে সে চেষ্টা করতে থাকে। এমনও দেখা যায় যে তার শিক্ষা জীবন শেষ করে ফেলছে, অনেক ভালো ফলাফল দাঁড় করাতে পারেনি, কিন্তু সবসময় তার মাথার মধ্যে সেই শিক্ষকের সেই কথাটা যে তুমি, তোমার ভিতর এই এই গুণ আছে, তুমি একটা কিছু করতে পারবা, তোমার ভিতর একটা সম্ভাবনা আছে, পোটেনশিয়াল আছে, তুমি একটা কিছু করতে পারবা। পরবর্তীতে দেখা যায় যে সে শিক্ষা জীবনে কিছু না করতে পারলেও কর্মজীবনে এমন কিছু করে দাঁড় করায়, এমন কিছু প্রতিষ্ঠান বা এমন কিছু করে ফেলে যা যারা শিক্ষা জীবন অনেক ভালো ছিল তারাও করতে পারেনি,
পারেন এমন এটা এমনটা কিন্তু বলতেও শোনা যায়। যেমন ধরেন আপনি কোথাও যাবেন সফরে, কোনো বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, একদম স্কুল জীবনের বা হাই স্কুল জীবনের কোনো বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, তখন নিজেদের মধ্যে বলাবলি করে, আরে ভাই তুই তো ক্লাসের মধ্যে এমন ছিলি, তোর ব্যাপার তো আমরা এমন বলতাম, ভালো রেজাল্ট করতি না, লেখাপড়া ভালো করতি না, কিন্তু আজ দেখ তোর অবস্থান দেখ আর আমাদের অবস্থান দেখি আমরা। মানে ওই ছেলেটা যার পাশের হার এমন ভালো ছিল না, পয়েন্ট এত ভালো ছিল না, রেজাল্ট তো ভালো ছিল না, কিন্তু ক্লাসের মধ্যে নর্মাল থাকার পরেও, দুর্বল থাকার পরেও একটা সময় গিয়ে সে এমন কিছু করছে ভালো ছাত্রদের চেয়েও তার অবস্থান তিনি ভালো করে নিছে।
এখন তো উল্টো হয়ে যায়, মানে সমবেদনা জ্ঞাপন তো করা হয়ই না,
হয় না,
বরং এ তো ফেল করছে, হ্যাঁ, বা দেখা যায় মা বাবাও বলা শুরু করে দেয় যে পাশের বাড়ির অমুকে তো পাশ করছে, এমন ভালো রেজাল্ট করছে, তুমি ফেল করছো কেন,
মন ভেঙে দেয়,
হ্যাঁ তুমি ফেল করছো, এই করছো। এক তো সে এমনিতেই প্রেশারে থাকে যে আমি ফেল করছি, হ্যাঁ, একদিকে তো তার
মানসিক অশান্তি,
হ্যাঁ, ক্লাসে গেলে ছাত্ররা কিভাবে কিভাবে তাকায়, তারপর আবার আরেক বছর পড়তে হবে জুনিয়রদের সাথে,
হ্যাঁ,
যারা তাকে বড় ভাই হিসেবে বা বড় বোন হিসেবে দেখতো তাদের সাথে আবার পড়তে হবে, এমন ছোটদের সাথে আবার পড়তে হবে, এই একটা টেনশন, তারপর সমাজের লোকেরা কি কি বলে যে তো ফেল করছে, এই একটা টেনশন, আবার ঘরে আসার পর যখন মা বাবাও বলা শুরু করে দেয় যে তুমি কি করলা, ফেল করলা, অমুকের মেয়ে তো, দেখো তোমার চাচাতো ভাইকে, তোমার চাচাতো বোনকে, সে তো এত নাম্বার আনছে, আর তুমি পাশও করতে পারলা না, কেমন করলা, এক তো ফেলের কারণে, আবার এক মাঝে মাঝে কম নাম্বার আসার কারণে, তো সেই জায়গায় গিয়ে যখন সে এমনিতেই প্রেশারে থাকে, তারপর যখন তাকে ঘরের থেকে, অর্থাৎ কেউই থাকে না তাকে সমবেদনা জ্ঞাপনকারী, তখন সে এমন পরিস্থিতিতে পৌঁছে যায় যে তাকে আত্মহত্যা করতে হয়,
আল্লাহ 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 আল্লাহ,
এমন পরিস্থিতিতে পৌঁছে যায়। তো এই জায়গাতে উচিত কি ছিল একজন অভিভাবকের দায়িত্ব বা বড় ভাইয়ের দায়িত্ব বা যেই আছে একজন শিক্ষকের দায়িত্ব, এটাই যে তাকে নিয়ে বসা, যদি বসতেই হয়, যদি তার ভালোই চাইতে হয়, তাহলে সমাধান হচ্ছে কি তাকে নিয়ে বসা, তোমার কি সমস্যা, কি হয়েছে,
আর এটা কোনো ব্যাপারই না, এবছর না হয় তুমি সামনের বছর করবে, তুমি তুমি এর চেয়ে ভালো কিছু করতে পারবে, অর্থাৎ সমবেদনা জ্ঞাপন করতে হবে ওই যে উৎসাহের এক সিস্টেমে,
যাতে করে
ওই ছেলেটা যে একেবারে ডাউন হয়ে গেছে ওখান থেকে যেন সে নিজে উঠে দাঁড়াতে পারে।
অবশ্যই
এখন পারিনি, কি হয়েছে, সামনে পারবো আমি, ছাত্র টিচার যেই থাকুক না কেন তাদের কথার আন্দাজটা যেন এমন হয়ে থাকে, সমবেদনা এবং উৎসাহমূলক।
অবশ্যই মা বাবারও দায়িত্ব আছে,
জি মা বাবার দায়িত্ব,
দেখেন হয়তোবা শিক্ষক দায়িত্ব নাও নিতে পারে, সে তার ছেলে না, তার মেয়ে না, বা কেউই না তার,
কিন্তু মা বাবা ঘরে তো,
মা কারো যদি ক্ষতি হয় তাহলে কার ক্ষতি হবে,
মা বাবারই,
মা বাবার ক্ষতি হবে,
ফ্যামিলি
বা আমার আমার ভাই আমার ক্ষতি হবে, তো আমি আমার জায়গা থেকে যেন দায়িত্বটা পালন করি,
দায়িত্বটা পালন করি,
এটা খুবই জরুরি হয়ে গেছে এই যুগের জন্য, তো অনেক জরুরি হয়ে গেছে, অনেক
বেশি কথা বলতে, এই মাত্রই রেজাল্ট বের হয়েছে, সোশ্যাল মিডিয়াতে, আপনি যে কথাগুলো তুলছেন সোশ্যাল মিডিয়াতে হয়তো দর্শক শ্রোতা অনেকেই দেখছেন বা যাদের সোশ্যাল মিডিয়ার সাথে সম্পর্ক নেই এই বিষয়টা দেখেন নাই, বাচ্চারা সোশ্যাল মিডিয়াতে এসে কান্না করতেছে যে আমি ফেল করেছি, কেন করলাম, ভালো রেজাল্ট করার কথা ছিল, ভালো পরীক্ষা দিয়েছি, এমন একটা চাহিদা। যারা পরীক্ষা দেয় সবাই বলে ভালো করব, এমন একটা চাহিদা সবার মধ্যে থাকে, কিন্তু লাস্ট টাইম দেখা যায় দিন শেষে রেজাল্ট খারাপ হয়েছে, ফেল করেছে, তো ওইটা আর ধরে রাখতে পারে না, কান্নাকাটি করে বা দুই চার দিন ঘর থেকে বের হয় না, এরপরে হঠাৎ করে কোথাও চলে যায়, এমন বহুত ঘটনা আছে সমাজের মধ্যে। কিন্তু আমরা নিজ দায়িত্বটা যদি পালন করি, টিচার হোক বা বাবা হোক, মা হোক বা বড় ভাই হোক বা বড় বোন হোক, আমরা যদি নিজের জায়গা থেকে দায়িত্বটা পালন করি, তবে দায়িত্বটা কি এটাই সমবেদনায় জ্ঞাপন করা। আমরা যদি এই কাজটা করি, আর সুন্নতে মোবারাকা বলা হয়েছে, সমবেদনায় জ্ঞাপন করা সুন্নতে মোবারাকা, এই সুন্নতের উপরে আমলও করব, এবং একজন ব্যক্তির মনটা যে ভেঙে গেছে বা সে মনে করতেছে আমি অনেক বড় ভুল করছি বা কিছু একটা হয়ে গেছে, সেখান থেকে তাকে উঠে নিয়ে আসা, যাতে করে আমার একজন মুসলমান ভাই সে এর কারণে আজকের যে তার পরিস্থিতি, এর কারণে সে যেন হারাম পথ বেছে নানায় খারাপ কাজের মধ্যে যেন সে লিপ্ত না হয়ে যায়, এটা আমাদের দায়িত্ব।
মাঝে মাঝে এমনও হয় যে শুধু আত্মহত্যা করে এমনও না, মাঝে মাঝে হয় সে দুঃখটাকে ভুলানোর জন্য সে মনে করে যদি সে কোনো খারাপ পরিবেশ বা সংস্পর্শে
চলে যায়
তখন সে চিন্তা করে যে কোনো একটা নেশা জাতীয় দ্রব্য সেবন করলে হয়তো বা সেই এই দুঃখ কষ্ট ভুলতে পারবে, তখন সে চেষ্টা সেটার মধ্যে ইনভলভ হতে থাকে আস্তে আস্তে। এক পর্যায়ে সে এতটাই খারাপ হয়ে যায়, আমি ব্যক্তিগতভাবে বা আমি যতটুকু মনে করি যে কখনোই একজন মানুষকে বিবেচনা করার জন্য কখনোই আমি রেজাল্ট দেখতে পারবো না, পরীক্ষার রেজাল্ট কি হয়েছে সেটার উপর নির্ভর করে, হ্যাঁ, বেসড অন রেজাল্ট পেপার আমরা কখনো মানুষকে বিবেচনা করতে পারি না। যেমন এর পূর্বেও একটা অনুষ্ঠানে আপনার সাথেই বসা হয়েছিল, কথা হচ্ছিল যে আমাদের দেখা দরকার ছাত্রর ব্যক্তিগত যেটা চারিত্রিক বৈশিষ্ট্য সেটা কতটুকু হয়েছে, নৈতিকতা কতটুকু সম্পূর্ণ হয়েছে,
জি
এটা দেখা দরকার। আজ আমি তাকে কি দিচ্ছি, খোটা দিচ্ছি বা সমবেদনা জ্ঞাপন করার জায়গায় বিভিন্ন কথা বলছি, কাল যদি শিক্ষক হয়ে বা অভিভাবক হয়ে সেও যদি এমন করে তাহলে তার তো পরীক্ষায় 100 নম্বর রেজাল্ট করেও কোনো লাভ নেই আমার মতে, যদি তার মধ্যে নৈতিকতা একে অপরের প্রতি সমবেদনা জ্ঞাপনই শিক্ষা না হয়,
শিক্ষা না দেওয়া হয়, রাইট রাইট।
তো এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি সঠিক শিক্ষা কোনটা আর জাস্ট পেপারের মধ্যে রেজাল্ট যেটা আসছে সেটা কি, এটার ব্যবধানটা জরুরি, আমাদেরও আমাদেরও মাইন্ডে ক্লিয়ার থাকা জরুরি যে আমরা কোন দিকে কি ফলাফলটা দাঁড় করাতে চাচ্ছি,
রাইট।
অন পেপার রেজাল্ট কখনোই মানুষের ক্যারিয়ারকে ই করে না, বের করে না যে সে এই এই এটা করবে বা ওটা করবে, অনেক ভালো ছাত্র থাকে কিছু করতে পারে না,
কিছু করতে পারে না,
অনেক খারাপ ছাত্র অনেক কিছু করে ফেলে,
কিছু করে দেখায়,
এটার মধ্যে অনেকটা অবদান থাকে কোনো ভাইয়ের, কোনো বন্ধুর, কোনো শিক্ষকের বা কারো,
রাইট,
যে তার সমবেদনা জ্ঞাপন করেছে তার ভালো ভালো দিক দেখে। যেমন আপনি উৎসাহিত করার পয়েন্ট বললেন, তো উৎসাহিত করা দরকার যে না তুমি থাকো অঙ্কে খারাপ করেছো, তোমার ইংলিশ তো মাশাল্লাহ খুব ভালো
হয়েছে,
তুমি অঙ্ক ইংলিশে খারাপ করছো, তোমার বাংলা এত ভালো।
এখন জুনেদ ভাই যে বিষয়টা আপনি তুলে ধরলেন এই মুহূর্তে এসে কি সমবেদনা জ্ঞাপন করার জন্য না মা বাবাকে পাশে পাওয়া যায় একটা সময় এসে, না ভাই বোনকে পাওয়া যায়, না টিচারকে পাওয়া যায়, আমার আমার যতটুকু আছে আমি যতটুকু দেখি চারপাশে এমনটা হয় জুনেদ ভাই যে সমবেদনা জ্ঞাপন করার পরিবর্তে জুনেদ ভাই খোটা দেয়। কি বলে খোটা দেয়, তোমার পিছনে এত টাকা খরচ করে আমার লাভ হলো কি, কী লাভ হলো, তুমি তো ফেল করেছো, এত কম রেজাল্ট, এত খারাপ রেজাল্ট করেছো, তোমার পিছনে এত টাকা খরচ করলাম বেকার হয়ে গেল, সবগুলো তো আমি ভাসিয়ে দিলাম, এতে কোনো লাভই হলো না। অর্থাৎ সমবেদনা জ্ঞাপন করার সময় এখন সেই জায়গাতে আপনি আরও আঘাত দিয়ে কথা বলছেন, এত টাকা পয়সা খরচ করে কী লাভ হলো। আচ্ছা, এরপরে আরও এমন কিছু কথা বলা হয় ওই ছাত্রকে, বা ছাত্র টপিকটা না হয় বাতি দিলাম, একজন অসুস্থ ব্যক্তি হসপিটালে ভর্তি, সমবেদনা জ্ঞাপন করতে হলে না জানতে হয় কিভাবে করব, হসপিটালে ভর্তি জানি না বিদে আমরা কি করি, রোগীর পাশে গিয়া কপালে হাত দিয়া, ও হো রোগী তো মারাই যাবে এত জ্বর, ও যতটুকু বেঁচে থাকার আশ্বাস ছিল না ওটাও শেষ হয়ে গেছে, এটার নাম সমবেদনা জ্ঞাপন না। আপনার তো উচিত ছিল সেখানে গিয়ে কপালে হাত দিয়ে সান্ত্বনা দেওয়া, ভাই এটা কোনো ব্যাপার না, সুস্থ হয়ে যাবেন আপনি, যতটুকু দেখি আমি ও জ্বর যতটুকু আছে আল্লাহ চাই ঠিক হয়ে যাবে, আসুন আপনার জন্য আমরা দোয়া করি, আপনিও হাত তুলেন দোয়া করেন আমার জন্য অসুস্থ আছেন। সমবেদনা জ্ঞাপন কীভাবে করতে হবে, অথচ আমরা রোগীকে দেখতে গিয়ে তার রোগকে আরও বাড়িয়ে দিলাম, এটার নাম সমবেদনা জ্ঞাপন করা না। এক ব্যক্তি কষ্টের মধ্যে আছে, দুঃখের মধ্যে আছে, পরেশানির মধ্যে আছে, বিপদের মধ্যে আছে, তাকে সমবেদনা জ্ঞাপন না করে আমরা কি বলি? তোমার কর্মের ফল ভোগো এখন তুমি, এটা কি?
যেমন কিসের মধ্যে আপনি রোগীর কথা এনেছেন, তো যখন কারো আমরা এভাবে যখন কোনো রোগীকে দেখতে যাই তখন সমবেদনা জ্ঞাপনার্থে তখন যেটা বলতে বলা হয়েছে সেটা হচ্ছে লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। হ্যাঁ, যে কোনো সমস্যা নেই,
সমস্যা নেই,
পবিত্রতা সুস্থতা ইনশাআল্লাহ তাহলে চলে আসবে,
চলে আসবে,
এভাবে কিন্তু বলার কথা। তারপর সমবেদনা জ্ঞাপনের ক্ষেত্রেও আমরা কিভাবে সমবেদনা জ্ঞাপন করি, প্রথমত তো তার পুরো কথা শুনি না, ঠিক হয়ে যাবে এগুলো কোনো কথা হইলো ঠিক হয়ে যাবে, এরকম করে পুরো কথাও শুনি না, দু একটা শব্দে ভাবি যে হয়ে গেছে আমার দায়িত্ব পালন
পালন
করে ফেলছি। অথচ যে কোনো মানুষকে কোনো কিছুর সমাধান দিতে হলে সমবেদনা জ্ঞাপন ছাড়াও সমবেদনা জ্ঞাপনেও সমাধান দিতে হলে প্রথমত তার সম্পূর্ণ
কথাগুলো শুনতে হবে,
তার যেন মনের দুঃখ যা ছিল সব যেন সে বলে দিতে পারে, হালকা হয়ে যায়, বলে ফেলতে পারে যে হ্যাঁ আমার এরকম সমস্যা, আমি তো পরীক্ষায় ফেল করছি, আমার তো এটা হয়ে গেছে ওটা, সব কিছু যেন যা আছে আরো কিছু থাকলে একদম মনোযোগ দিয়ে, এমন না যে হ্যাঁ কি হয়েছে বলো,
হ্যাঁ অন্যমনস্ক হয়
ঠিক আছে, এরকমও যেন না, সুন্দর করে জি আচ্ছা আচ্ছা এরকম এইভাবে করে করে একটা ভালোভাবে
হ্যাঁ
হ্যাঁ রিসপন্স দিয়ে গুড লিসেনার হয়ে তার সম্পূর্ণ কথাটা শোনা, শোনার পর পরবর্তীতে তাকে আস্তে আস্তে তার এক একটা সমাধানের দিকে যাওয়া। তার যদি কোনো পরীক্ষায় খারাপ করে তাহলে প্রথমে তার উৎসাহ দেয়া, না আপনি তো এটাতেও ভালো করছেন, এটাতেও ভালো করছেন, আপনি তো এগুলোতে এমন করলে কি হলো, আপনি তো কাজে কর্মে ভালো, আপনি তো নামাজ পড়েন মাশাআল্লাহ, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন হয়ে যাবো, আমিও আপনার জন্য দোয়া করবো, বা এটা এটা করেন, বা এমন কিছু, বা যে সমাধান দিতে পারবে তার কাছে নিয়ে যাওয়া, আমরা দুজন মিলে শিক্ষকের কাছে যাব, জানবো যে কীভাবে
সমাধান কিতে
আসে, বা অমুক শিক্ষক ভালো আছে আমি আপনাকে তার কাছে পড়তে পাঠিয়ে দিব, আগামী বছর আপনি সবার থেকে ভালো রেজাল্ট করবেন, আপনি ফার্স্ট হবেন,
রাইট, ভালো কিছু সেখানে উপস্থাপন করা তার সামনে,
এইভাবে করে সমাধান করা।
আসলেই যদি সমাধান করতে চাই আমরা বা সমবেদনা জ্ঞাপন করতে চাই আমরা, তো অনেকগুলো পন্থা কিন্তু আমাদের সামনে আছে, হয়তো আমরা জানি না, না জেনে আমরা ভুল সিদ্ধান্ত দিয়ে দেই, ভুল কথাগুলো শুনিয়ে দেই, সমবেদনা জ্ঞাপন করার জায়গাতে আমরা খোটা দিয়ে দেই, তার পিছনের কথাগুলো স্মরণ করিয়ে দেই। ছাত্র ভাইদের মধ্যে এমন দেখা যায়, প্রতিবেশীর মধ্যে এমনটা হয় থাকে, পরিবারের মধ্যে এমনটা হয় থাকে। আজ ছোটো ভাই কোনো ভুল করছে, উদাহরণস্বরূপ বিদেশে গেছে, সেখানে গিয়ে টিকতে পারে নাই বা সেখানে গিয়ে স্থায়িত্ব লাভ করতে পারে নাই, দুই চার মাস পর সেখান থেকে চলে আসছে, তখন যদি এই ব্যথার উপরে যদি কেউ আবার ব্যথা দেয়, ঘরের মধ্যে ছোট ভাই বড় ভাই যদি বলে দেয় গেলি না, গেলা তো বিদেশ করার জন্য, করলে না, ফিরে তো আসলে খালি হাতে, তখন সমবেদনা তো আর হবে না, তার কষ্টটাকে আরও বাড়িয়ে দেওয়া হবে। কোনো ছাত্র পরীক্ষায় ফেল করছে, আশেপাশের বন্ধুবান্ধব যারা আছে, সমবেদনা দেওয়ার জায়গায় যদি তারা বলে কি ঠিক মতো তো লেখাপড়া করতি না, আমাদের সাথে তো পাংখা নীতি, এখন ফেল তো করলি, মানে সমবেদনা দেওয়া কোথায় আর কোথায় তার কষ্টটাকে আরও বাড়িয়ে দেয়া, হ্যাঁ এরকমের পরিস্থিতি, তো এগুলো যেন না হয় আমাদের দ্বারা। সমবেদনায় জ্ঞাপন করি না হয়তো চুপ থাকি, যদি পারি কারো পাশে গিয়ে দাঁড়াই, কিন্তু তার শত্রু হওয়ার তো আমার প্রয়োজন নেই, অর্থাৎ সমবেদনা দিতে পারবো না, না দেই, কিন্তু তার আঘাতের জায়গায় আঘাত দেওয়ার তো অধিকার আমার নেই। একটা কথা বলবো এখানে, এবার আলী হামজা ভাইয়ের কাছে আসবেন ইনশাআল্লাহ তাআলা অনুরোধের কালামগুলো শুনতে। দুই প্রকারের লোক পাবেন দর্শক শ্রোতা, দুই ধরনের লোক পাবেন। এক ধরনের লোক যদি তার সকল কাজকর্ম শেষ করার পরে সময় পায়, তবে আপনাকে কল করবে, আপনার কাছে আসবে কথা বলার জন্য। যদি তার সময় বেঁচে থাকে, ওই অবসর সময়টা কাটানোর জায়গা নেই, তো আপনার কাছে আসবে সে কথা বলার জন্য বা আপনাকে কল করবে। এটা গেল এক কোয়ালিটির লোক। আর এক কোয়ালিটির লোক হলো অনেক ব্যস্ততার মধ্যেও একটা মিনিট বের করে আপনাকে কল দিয়ে জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন। এটা এখানে দুই কোয়ালিটির লোক। আপনাকে বুঝতে হবে কার হাতে যথেষ্ট পরিমাণ সময় থাকার কারণে সময়টা, অর্থাৎ সময়টা পার করার জন্য সে আমাকে কল দিয়েছে, কথা বলছে। আর আপনাকে এটাও বুঝতে হবে ওই ব্যক্তিটার হাতে সময় নেই, এত ব্যস্ততার পরেও সে আমাকে একটা মেসেজ করছে, আমাকে একটা কল করছে। দুইজন বন্ধু আপনার, দুই কোয়ালিটির দুইজন বন্ধু, দুই রকমের, দুইজন থেকে আপনি দুই রকমের উপকার অর্জন করতে পারবেন। এখন আপনাকেই সিদ্ধান্ত নেওয়া দরকার যে কোন ব্যক্তির সাথে আপনার ভালো সম্পর্ক রাখা দরকার, আর কোন ব্যক্তি আপনার আপনার জন্য তার মনটা কাঁদে, সময় নাই, একেবারে সময় নেই, আপনি জানেন, তারপরেও প্রতিদিন একটা মেসেজ আপনাকে আপনাকে মেসেজ করে, একটা কল দেয়। কেন দেয়? আপনার কথা তার অন্তরে রাখা আছে, এই জন্য আপনাকে স্মরণ করে। বুঝতে হবে কোন ব্যক্তি কোন কারণে কখন আমার সাথে কথা বলছে। আল্লাহ তালা বোঝার তৌফিক দিক। আরও কিছু শেষ কথা শুনবো সমবেদনা জ্ঞাপনের ব্যাপারে। আলী হামজা ভাই, অনুরোধের কিছু কালাম ছিল, একটু একটু করে যদি আমাদেরকে শুনিয়ে দিতেন আমরা শুনতাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তোমরা জান্নাতের অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আবু বকর ওমর উসমান আলী, আবু বকর ওমর উসমান আলী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। কর লাগিয়া কন্দরে মন, কর লাগিয়া বন্ধো, কর লাগিয়া কন্দরে মন, কর লাগিয়া বন্ধো, কেউ তো তোমার আপন হবে দানা, যে জন হবে আপন হবে আপনা সে তোমদিনা, এই দুনিয়ায় আপন জানা আজকে আছে চলছে না, এই দুনিয়ায় আপন জানা আজকে আছে চলছে না, দয়াল নবী না মায়ার নবী আপন জন হবে আপনাশে তোমদিনা, কর লাগিয়া কন্দরে মন, কর লাগিয়া বন্ধো, কেউ তো তোমার আপন হবে না, যে জন হবে আপনাশে তোমদিনা। শরীবত হয়ে হো রগিল মাশারি, বত হয়ে হো রগিল মাজন্নত কে সাজায় আজ খুশি মনে, একে উল্লাস মুখরিত আরশ আজম খোদার, হাবিবে রাগুনে মা
জীবনে হবে কি
চোপা کشائی برگو ناگارا مکل
আল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আপনাদের অনুরোধের কালামগুলো আমরা শোনানোর চেষ্টা করছি। মাশাআল্লাহ, আলী হামজা ভাই খুবই চমৎকারভাবে কালামগুলো শুনিয়েছেন। প্রসিদ্ধ মুফাসির হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তাআলা বলেন যে সমবেদনায় জ্ঞাপনের জন্য এমন শব্দাবলী হওয়া চাই যার মাধ্যমে ওই দুঃখ ভারাক্রান্ত ব্যক্তির সান্ত্বনা চলে আসে। এমন শব্দ হওয়া চাই যার মাধ্যমে তার অন্তরে প্রশান্তি চলে আসে, সান্ত্বনা চলে আসে। যদি এই অবস্থায় দুঃখীদেরকে কারবালার ঘটনা স্মরণ করিয়ে দেয়া হয় তবে অনেক সান্ত্বনা পায় তারা। সকল সমবেদনা জ্ঞাপনই উত্তম, তবে শিশু বাচ্চা যারা যাদের মারা যায় ওই সকল মাদেরকে, ওই সকল মহিলাদেরকে যদি অন্য কোনো মহিলারা সমবেদনা জ্ঞাপন করে তবে সান্ত্বনা দেয় তবে সবচাইতে বেশি সওয়াব রয়েছে। তো এটা ছিল মুফতি সাহেবের একটি বাণী সমবেদনা জ্ঞাপনের ব্যাপারে। অনেক সময় হয় যে আমরা সমবেদনা জ্ঞাপন করতে গেলে কি বলে দিই, বলবো তাকে, অনেক সময় বলেও দেয় ভাই আপনাকে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা আমার কাছে নেই। হ্যাঁ, কিন্তু মুফতি সাহেব বলেন ওই সকল ব্যক্তিদেরকে কারবালার ঘটনা শোনান, তবে ইনশাআল্লাহ তাআলা তারা অনেক সান্ত্বনা পাবে, অনেক অর্থাৎ সেখান থেকে, ওই ঘটনা থেকে, কারবালার কথা থেকে তারা অনেক কিছু অর্জন করবে এবং ধৈর্য ধারণের চেষ্টা করবে। জুনায়েদ ভাই, শেষ কিছু কথা।
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোও কিন্তু আমাদের জন্য অনেক শিক্ষণীয়। ইভেন ধৈর্যের ব্যাপারে যখন হাদিস শরীফ এসছে একটা, যে ধৈর্য ধারণ করব কিভাবে, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ধৈর্য ধারণ করার জন্য কোনো কষ্ট থেকে যদি তোমার ধৈর্য ধারণ করতে কষ্টই হয়, যদি ধৈর্য ধারণ করতে পারছো না, তখন তুমি আমার ঘটনাগুলো, আমার সাথে যেই ব্যাপারগুলো হয়েছিল সেগুলো স্মরণ করবে।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
তো যদি আমরা কাউকে সম্বোধনা জ্ঞাপন করি আর তাকে উৎসাহ প্রদান করি, ধৈর্য ধারণ করার নসিহত করি, তখন আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের
ওই সকল ঘটনাগুলো,
ওই সকল ঘটনা, যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কত কষ্টে,
জি জি, তাইফের ঘটনা শোনাতে পারি, হিজরতের ঘটনা শোনাতে পারি,
সেগুলোর মধ্যে কত কষ্ট করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেকির দাওয়াত দেওয়ার সময়। আমাদের সাথে মনে হয় সেটার বিন্দু পরিমাণও হয় না, যেই এক একটি বিষয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লামের সাথে ঘটে গিয়েছে, তো সেগুলো আমরা একজনকে বলতে পারি,
সমবেদনা দেওয়ার জন্য এই সকল ঘটনাগুলো আমরা তুলে ধরতে পারি। এবং মুফতি সাহেবের পরামর্শ খুব ভালো যে আমরা কারবালার ঘটনাও এখানে তুলে ধরতে পারি। ইসলামের জন্য অন্যান্য নবী রসুল যারা আল্লাহ তাআলা যাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, অন্যান্য নবী রসুলদের সাথে যে ঘটনা ঘটেছে ইসলামের দাওয়াতের ক্ষেত্রে, ওই সকল কথাগুলো যার মধ্যে তারা ধৈর্য ধারণ করেছেন, যদি কোনো ব্যক্তির কাছে, একটা উদাহরণ যদি দেই ভাবে জুনে দেয়, যে কোনো রোগীর কাছে গেল, কেউ রোগী অসুস্থ ওই ব্যক্তির কাছে গেল আর গিয়ে তাকে সমবেদনা জ্ঞাপন করার নিয়তে গেল, তো সেখানে গিয়ে ইয়াকুব আলাইহিস সালাতুসসালামের উদাহরণ সেখানে দেওয়া যায় বা তার ঘটনা শোনানো যায় যে তার এত অসুস্থ ছিল, তিনি এত অসুস্থ, তারপরেও আল্লাহ তাআলার জিকিরকে ভুলেননি, ইবাদতকে ভুলেননি, তখন ওই ব্যক্তির মধ্যে আরও সাহস বাড়বে, বলে হ্যাঁ আমিও একটু সাহস করি, ইবাদত যেন আমার না ছুটে আমার নামাজ যেন কাজা না হয়। তো এভাবে করে আমরা যখনই সমবেদনা জ্ঞাপন করতে কারো কাছে যাই, কাউকে সমবেদনা জ্ঞাপন করি, তখন আমরা কোরআন ও হাদিস থেকে নবী রসুলদের সাহাবা একরামদের ঘটনা তাদেরকে শুনাই, আর এতে করে তাদের মধ্যে ইনশাআল্লাহ তাআলা সান্ত্বনাও পাবে তারা এবং ধৈর্য ধারণের মন মানসিকতা তাদের মধ্যে তৈরি হবে ইনশাআল্লাহ তাবারক তাআলা। দর্শক শ্রোতা, আজকের বিষয় ছিল সমবেদনা জ্ঞাপন করার ফজিলত। যা কিছু আমরা শুনেছি চেষ্টা করি নিজেও ট্রাই করার জন্য, নিজের পরিবারের সাথে, ঘরের সাথে, আত্মীয় স্বজনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, আমার মধ্যে যেন এই চেতনা ফুটে ওঠে কি আমিও সমবেদনা জ্ঞাপনকারী হই, আমি যেন মানুষের পাশে দাঁড়াতে পারি, সমবেদনা জ্ঞাপন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে আবার ইনশাআল্লাহ তাআলা নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করি।
ইয়া নবী সালাম আলাইকা,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।